الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق سوتا مدني چنل নিয়মিত অনুষ্ঠান কোরআন কি বলে আজকে নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া মেহরবানি করুক, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা প্রত্যেকটা পর্বের মধ্যে কোরআনে পাকের থেকে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেও আলোচনা করব, এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শুনে নিই। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতে কানা শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর জুমার দিন দরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের দিন তার জন্য আমার শাফাত রয়েছে। আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, কিয়ামতের দিন শাফাআত ছাড়া আমাদের কোনো মুক্তির উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হচ্ছে আমাদের সবচেয়ে বড় কিয়ামতের দিনের উপহার এবং মুক্তির উপায়। দরুদ শরীফ, বিশেষ করে জুমার দিন আমরা যেন অধিকারে দরুদ শরীফ পাঠ করি ইনশা আল্লাহুল করিম। আল্লাহ তাআলা চাইলে এই দরুদ শরীফ বরকতে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শাফাআতের মাধ্যমে আমাদের জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দরুদ শরীফ পাঠ করার এবং এর মাধ্যমে কিয়ামতের দিন শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্জন করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে গত পর্ব এর আগের পর্বের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা শুনছিলাম। প্রথমে তওবার ফজিলত সম্পর্কে আমরা জেনেছি, এরপর তওবা করার ক্ষেত্রে আমাদের কী বাধা সংক্ষিপ্ত এ সম্পর্কেও আমরা জেনেছি, এর সমাধান সম্পর্কে জেনেছি। অনেকে হয়তো মনে করবেন তওবা করার ক্ষেত্রে এত দীর্ঘ আলোচনা, এটা এই জন্য করা হচ্ছে এটা আমাদের জন্য বান্দার জন্য সবচেয়ে একটা বড় দয়া বলে আমি বিশ্বাস করি। কেন, এই যদি তওবার দরজা যদি আল্লাহ তাআলা বন্ধ করে দিত আমাদের অবস্থায় কী হতো? আমাদেরকে আল্লাহ তাআলা কত বড় দয়া করেছে। সেই জন্য তিন পর্বে আমরা আলোচনা এই জন্য করেছি যে ফজিল জেনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের অন্তরে তওবার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আগ্রহ সৃষ্টি হলো, কিন্তু কিছু কিছু বাধা আছে। এই বাধা সম্পর্কে আমরা জানলাম, সমাধান সম্পর্কে শুনলাম, ইনশাআল্লাহ আমরা রাস্তা ক্লিয়ার হলো। এখন প্রশ্ন আসতে পারে, তওবা কি আমাদের মধ্যে অনেকে তওবা করে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তো গালের মধ্যে দুটা থাপ্পড়কে তওবা তো করে নে, এটা কি তওবা? এজন্য তওবা কি জিনিস, তওবার কি শর্ত রয়েছে, কিভাবে করলে সেটা তওবা হবে, এটাও জানা দরকার। তাই এ পর্বে আমরা তওবার শর্ত সম্পর্কে আমরা জানব। শরহে ফিকহে আকবরের মধ্যে রয়েছে, মাশায়েখ কেরাম লিখেছেন যে তওবার জন্য তিনটি রকম রয়েছে, তিনটি বিষয় রয়েছে। একটা হচ্ছে অতীতে যে গুনাহ আমাদের দ্বারা হয়েছে সেটার জন্য লজ্জিত হওয়া, নামাজ কাজা করেছি, মিথ্যা বলে ফেলেছি, গীবত করেছি, অসংখ্য গুণা, যে গুণাগুলো গুণা বলা হয় করার পর সেটার জন্য লজ্জিত, আমি কেন নামাজ কাজা হয়ে গেলাম, মিথ্যা কেন বলে ফেললাম, এটা কত বড় গুণা, মা বাবাকে কষ্ট দিয়ে ফেললাম, মানুষকে কষ্ট দিলাম, গীবত করে ফেললাম, এত বড় গুণা করে ফেললাম, এটার জন্য একটা লজ্জা অনুভব হতে হবে, অনুতপ্ততা আসতে হবে। এটা প্রথম নম্বর শর্ত হচ্ছে, রোকন হচ্ছে অনুতাপ না আসলে তবা কিসের থেকে করবে? নামাজ না পড়ে যদি খুশ থাকি, আমি তো নামাজ পড়ি না, আরও অনেক সময় অনেক দিন ধরে নামাজ পড়া হয় না, এটা নিয়ে একদম মানে কোনো ব্যাপার হওয়া, তো এটাতে তবা হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অনুতপ্ত, লজ্জিত হলাম, কেন করলাম কেন করলাম, কিন্তু সেটা ছেড়ে দেওয়ার জন্য পাক্কা ইরাদা থাকতে হবে, আমি নামাজ কাজা করেছি ইনশাআল্লাহ আর হবে না, মিথ্যা বলেছি আর কখনো মিথ্যা বলবো না, যে পরিস্থিতি আসুক সত্যের উপর অটল থাকবো। এভাবে যে গুনাহ করেছি সে গুনাহের দিকে আর যাবো না যাবো না যাবো না, এরকম পাক্কা একই দুঃখটা অনুতপ্ত হওয়ার সাথে সাথে সেটা না করার জন্য পাক্কা দৃঢ় সংকল্প আমাদের রাখতে হবে। প্রথম হচ্ছে অনুতপ্ত হওয়া এবং বর্তমানে সেটাকে হাতো হাত, কালকে পরশু রমজান আসলে নয়, এখনও ইচ্ছা শেষ আর হবে না, এবং ভবিষ্যতে এটার দিকে যেন আর ফিরে না আসা, যে আমি একবার করে ফেলেছি আবার সেদিকে পা বাড়াবো সেটা যেন না হয়। এই তিনটি শর্ত আছে, এটা মৌলিক শর্ত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আরও শর্ত রয়েছে, ওলামায়ে কেরাম লিখেছেন। কেননা যেমন কেউ শরাব পান করলো, কেউ মিথ্যা কথা বললো, সেটা নিজের এবং আল্লাহর মধ্যে একটা নাফরমানি হয়ে গেল, সেটা তওবা করলে চলে গেল। কিন্তু কিছু বিষয় এমন রয়েছে যেটার সাথে আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্ক, যেমন আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুমকে মানা। যেমন নামাজ আদায় করার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, হজ করার জন্য বলেছেন। তো যাদের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ কজা করে ফেলেছি, নামাজ এখন থেকে পড়ব, ভবিষ্যতেও নামাজ আর ছাড়ব না, এটা যখন হয়ে গেছে, কিন্তু অতীতে যে নামাজ কজা করে ফেলেছি সেটা পরিণত হবে, সেটা কজা আদায় করতে হবে। রোজা কজা করেছি সেটার কজা আদায় করতে হবে। এছাড়া যাকাত দিয়ে নেই, যত বছর দিয়ে নেয়, আমি 10 বছর যাকাত দিয়ে নেই, অলসতা করে জেনে না জেনে একটা গুনাহ করেছি, সেটা থেকে আমার লজ্জিত হয়েছে, অনুতপ্ত হতে হয়েছে, দেওয়ার জন্য নিয়ত করেছে, কিন্তু অতীতেরগুলো দিয়ে আসতে হবে। হজ করে নাই, হজ এটা করে তার তওবা, এটা তওবা মোকাম্মল হবে। সুতরাং কিছু গুণা এমনও রয়েছে যেটার সাথে বান্দার সাথে সম্পৃক্ত, যেমন বান্দার হক নষ্ট করা, আমানতের খেলাফ করা, জুলুম করা, বান্দাকে বান্দার গীবত করা ইত্যাদি, যার বান্দার সাথে সম্পর্ক। তো এটার মধ্যেও যেমন গীবত করে ফেলল বা তাকে বিভিন্ন ধরনের জুলুম করলো, তো তাকে ক্ষমা চাইতে হবে একটা। আরেকটা হচ্ছে যে তার হক নষ্ট করলো, যেমন ঘুষ নিল, সুদ খেল, বা তার মাল ছিনিয়ে নিল ডাকাতি করে, চুরি করে, এখন এটার সাথে তাকে মাফ চাওয়ার সাথে আরেকটি বিষয় করতে হবে, সেটা কি, তার সে টাকাগুলো ফেরত দিতে হবে, সে যে তার থেকে পাওনা আছে সেটাও দিয়ে দিতে হবে। সুতরাং এসব বিষয়ও যদি আমরা একসাথে করি, তাহলে আমাদের তওবা করার ক্ষেত্রে প্রথম হচ্ছে লজ্জিত হওয়া, সাথে সাথে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, আল্লাহ তাআলার, এটাতে তিনটা গেল। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হক হলে কজা হয়ে গেলো সেটাকে আদায় করা, বান্দার সাথে সম্পর্ক হলে সেক্ষেত্রে যদি মাফ ক্ষমা করার কোনো বিষয় দেয় তার ক্ষমা চেয়ে নেয়া, আর যদি ক্ষমার সাথে সাথে যদি তার তা পাওনা থেকে পাওনাও আদায় করে নেয়া। এছাড়া আরেকটি বিষয় মারাত্মক, সেটা হচ্ছে এমন গুণা যে গুণা দ্বারা ইমান চলে যায় তাকে, সেক্ষেত্রে তওবার সাথে সাথে তাজদীদ ইমান, ইমানের নবায়ন করতে, যেমন এমন কথা বলে হলো যেগুলো ইমান চলে যায়, যেমন আল্লাহ তাআলার শানের মধ্যে আল্লাহ তাআলার দোষ বর্ণনা করা, আল্লাহ তাআলা জুলুম করে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমার জুলুম করতেছে, এই ধরনের কোনো এক শব্দ যেগুলিকে কুফরি বাক্যের মধ্যে ওলামায়ে কেরাম রেখেছেন, এটা বলে ফেললো। সুতরাং তওবার সাথে সাথে এখানে আরেকটা 6 নম্বর বিষয় যেটা অ্যাড করা, সেটা হচ্ছে সাথে সাথে ইমানের তাজদীদ নবায়ন, এটাও করতে হবে। তো আমার প্রাণপ্রিয় মাদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জানলাম যে তওবা করার জন্য সবাই তো করলাম, শুধুমাত্র 2 গালে থাপ্পড় খাওয়া বা 2 ফোঁটা চোখের পানি ফেললাম আমি তওবা করছি, কিন্তু তওবার যে রুকনগুলো আছে সেই রুকনগুলোকে আমি কি করলাম না, পূরণ করলাম না, তাহলে এটা তওবা হবে না। এই জন্য প্রথমে যে জিনিসটা আমাদেরকে আনতে হবে সেটা হচ্ছে কি, গুনাহ স্বীকার করতে হবে, আমি গুনাহ করেছি, সেটা গুনাহ হয়েছে। গুনাহকে যদি গুনাহ স্বীকার করা না হয়, যেমন সে মিথ্যা বলে, মিথ্যা বলে এটা গুনাহ না, মানুষকে দুঃখ দেওয়া এটা গুনাহ না, আমরা গুনাহ মনে করি কি, কয়েকটা গুনাহ চুরি করলে এটা গুনাহ মনে করি। বর্তমানে যেটা দেখা যায়, একজন মানুষ জানা করলো তাকে সমাজে জাগায় দেয় না, একজন মানুষ চুরিতে ধরা পড়লো এ চোর, ডাকাতি করলো, খুন করলো, পর গুনাহ, কিন্তু মিথ্যা কথা বলছে, গীবত করেছে, সুদ খাচ্ছে, না এটা তো তেমন পরোয়া করে না। এই জন্য আমাদেরকে গুনাহ সম্পর্কে জানতে হবে, এটা এবার গুনাহকে গুনাহ বলে স্বীকার করতে হবে, আমি এটা মারাত্মক গুনাহ করেছি, গীবত করে কত বড় গুনাহ করে ফেলেছি। 1 নম্বর হচ্ছে কি, এই গুনাহকে স্বীকার করা, 2 নম্বর হচ্ছে এই গুনাহ করার পর সেটাকে জেনে সেটার উপর নাদামত, লজ্জিত হতে হবে। সেটার জন্য আমাদেরকে যে বলা হয়েছে যে গুনাহ সম্পর্কে আমরা জানার জন্য বিভিন্ন যে কিতাবাদি রয়েছে সেটা আমরা পড়তে হবে। এছাড়া আল্লাহ তাআলার দরবারে একটু চিন্তা বা গৌর ফিকির করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তাআলার কী কী নিয়ামত আমাকে দিয়েছেন। অতীতে আমাদের করোনা গেছে, করোনার থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে অনেক যৌবন হঠাৎ করে মারা গিয়েছে, অনেকে ক্যান্সারে মারা যাচ্ছে, অনেকে বিভিন্ন কারণে আমার বন্ধু বান্ধব কতই না মারা গিয়েছে, আমাকে আল্লাহ তাআলা জিন্দা রেখেছে। অনেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, আমাকে অক্সিজেন কত রাখা যাচ্ছে, আমাকে বিনা পয়সা অক্সিজেন ছাড়া রাখা হচ্ছে, এবং আমি কত মজার মজার আছি, কেউ খানাও পাচ্ছে না, অনেকে অনেক কথা বলে শুনতেও পায় না, আমি শুনতেছি, অনেকে কি খাচ্ছে না খাচ্ছে সেটার গন্ধ দুর্গন্ধ এগুলো বুঝতে পারে তার নাকের মধ্যে কি নাই, আল্লাহ তাআলা আমাকে সেটাও দিয়েছে, জিহ্বার মধ্যে স্বাদও দিয়েছে, এবং সাথে সাথে আমাদেরকে দেখার শক্তি দিয়েছে। আমাকে দেখছি শুনছি সব কিছু করার পর আকল দিয়েছে, পাগল বানায় নাই। এসব আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করে করে এতগুলো নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার নাফরমানি করব, এভাবে লজ্জা বোধ, আর এটা হচ্ছে কলবের, একটা হচ্ছে বাহ্যিকভাবে, এটা কলবের মধ্যে আমার মধ্যে নাদামতটা আসলে এই আল্লাহ তাআলার নিয়ামতের কথা যদি আমরা স্মরণ করি এবং গুনাহের আঞ্জাম পরিণাম সম্পর্কে যদি আমরা জানি, তাহলে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের সবচাইতে হালকা আজাব যেটা, সেটা হচ্ছে কি জাহান্নামীকে আগুনের জুতা পরিধান করে যেটা পরার কারণে তার মগজগুলো সিদ্ধ হতে থাকে, এটা কত হালকা আজাব। সে মনে করবো আমাকে সবচেয়ে বেশি আজাব দেওয়া হচ্ছে, কিন্তু এটা সবচেয়ে হালকা আজাব, সহ্য করতে পারবো কখনো না। যে বলে আমি সহ্য করতে হচ্ছে আজাবকে, আল্লাহ তাআলা আজাবকে হালকা মনে করে, এটা কুফুরি, এটা কখনো বরদাস্ত করা সম্ভব নয় একজন বান্দার পক্ষে। আর সেখানে আজাব দেওয়া হবে দুনিয়াতে যদি আমাদের কেউ মারে, বড় একটা ইট দিয়ে মাথার মধ্যে মারলো, বেহুশ হয়ে পড়ে গেলে অনেক সময় বুঝতে পারে ব্যথা টাথা এটা অনুভব হয় না, কারণ আমি তো বেহুশ। জাহান্নামের আজাব এত মারার পরও, এত শাস্তির পরও আগুনে ডালার পর তার সামান্যতম হুঁশ যাবে না, তার মৃত্যু আসবে না, সে অবিকল তার হুঁশ এবং তার জান যাবে না, এ অবস্থায় তার অনুভূতি শক্তি সব বাকি থাকবে, এ অবস্থায় যখন শাস্তি দাও তখন কেমন হবে। অনেকে আসে সে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুই জানে না, তার অপারেশন সব কিছু হয়ে যাচ্ছে কী হয়েছে কিন্তু সে জানে না, অনুভব হয় না, যখন ভালো হয় তখন দেখা যায় আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু জাহান্নামের বলে এটা হবে না, সে কখনো বেহুশ হবে না, অনুভূতি শক্তি থাকবে, মৃত্যু হবে না, সুতরাং এই অবস্থায় এগুলো সহ্য করা সম্ভব। সুতরাং এগুলি ভাবনা করে পরে আমাদেরকে গুনার প্রতি নাদামত, গুনার প্রতি লজ্জা এটা আমাদেরকে আনতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে ভবিষ্যতে না করার জন্য পরিপূর্ণভাবে আমাদেরকে এটা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এখন আমি তওবা করলাম, লজ্জিত হলাম, কিন্তু ভবিষ্যতে আবার কি সে কাজটা করলাম, এটা জারি রাখলাম, মিথ্যা কথা থেকে আমি কি করলাম, তওবা করলাম, কিন্তু আবার মিথ্যা কথা বলতে পারলাম, মা বাবার কষ্ট দিব না কিন্তু কষ্ট দিতে রইলাম, ঘুষ খাব না, তওবা করলাম কিন্তু আবার খাচ্ছে, এটাকে তওবা বলা হয় না। তওবার এটাও শর্ত যে ভবিষ্যতে আর করব না, এটা দৃঢ় সংকল্প করতে হবে। এজন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে গুনাহের উপর প্রতিষ্ঠিত থেকে, অর্থাৎ গুনাহ এটা ছাড়তেছি না, গুনার উপর থেকে সে বলে আমি তওবা করছি, সুতরাং সেটাকে বলা হচ্ছে যেন তার প্রভুর সাথে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সে মজাক করতেছে, ঠাট্টা করতেছে যে গুনাহ করবা বা তওবা করতেছে। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়ার পাক্কা ইরাদা থাকতে হবে, হ্যাঁ এরপরে গুনাহ হয়ে যায়, গুনাহ ইচ্ছাকৃত যেন না হয়, যেন মনের মধ্যে এটা না থাকে আল্লাহ তওবা করছি চুরি করবো না, কিন্তু মনের মধ্যে আছে সুযোগ পেলে করব, আল্লাহ তওবা করছি নামাজ আর কাজা করবো না, কিন্তু মনের মধ্যে আছে কি নামাজ পড়বো না, তো এটা তওবা না, এটা আল্লাহ তাআলা তাকে ঠাট্টা করা, মজাক করা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তো হতো, আবার যদি আমরা সত্যিকার করি তাহলে ভবিষ্যতে না করার এটা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এরপর আমাদেরকে করতে হবে কি, যে গুনাহগুলা আমাদের হয়েছে, যেমন কারো যদি গীবত করে থাকে সে যদি জেনে থাকে তার থেকে আমাকে ক্ষমা চাইতে হবে, এটা বান্দার সাথে সম্পৃক্ত, এবং তার যদি টাকা পয়সা আত্মসাৎ করে থাকে, সে টাকা পয়সা আমাদেরকে ফেরত দিতে হবে। ওই লোকটি যদি না থাকে, তার উত্তরাধিকারী কে আছে, ছেলে মেয়ে, তাদেরকে দিয়ে দিতে হবে। তাদেরকেও যদি না পায়, তাহলে তাদের নামে যে যার হক নষ্ট করেছে তার নামে সৎকা করে দিতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাকে কোরবানি করতে হবে, যার উপর হজ ফরজ হয়েছে তাকে হজ করে নিতে হবে। যেগুলি আল্লাহ তাআলা তার সাথে সম্পৃক্ত, যেমন সে নামাজ আদায় করলো না, তো এগুলো আমাদেরকে কজা করে দিতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম যে তওবা যদি পরিপূর্ণতা লাভ করবে তখন, যখন আমরা এই বিষয়গুলির প্রতি আমরা লক্ষ্য করি যে গুনাহে স্বীকার করে, সেটার উপর লজ্জিত হয়ে এবং সেটাকে সাথে সাথে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার সংকল্প, যেগুলি কজা হয়ে গেছে সে কজাগুলো আদায় করা, বান্দার হক নষ্ট হলে সে হকগুলো আদায় করা দেওয়া, যদি সুদ ঘুষ খেয়ে থাকি মানুষের টাকা মেরে দিই, মানুষের আমানতের খেয়ানকে সে আমানতগুলি ফেরত দেওয়া, হজ না করে দিলে হজ করে নেওয়া, কারো গীবত করে থাকলে কারো উপর জুলুম করে তার কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া, প্রকাশ্যে গুনাহ করলে প্রকাশ্যে তওবা করা। এরপর লাস্টে এসে আমাদেরকে যে বিষয়টি হঠাৎ করে এই বিষয়টি যে আমাদের ইয়াতে চলে আসে যে কোনো বাক্য মুখ দিয়ে বের হয়ে গেলো যেগুলো কুফরি কালাম, সেক্ষেত্রে তওবার ক্ষেত্রে এটা করতে হবে, আল্লাহ আমার যে কুফরি বাক্য বের অমুক কুফরি বাক্যটা মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ আমি সেটা থেকে বেজার, সেটা থেকে আমি মুখ ফিরিয়ে, সেটা থেকে ফিরে আমি ইমান গ্রহণ করছি। এখন এটা তো যদি তার ইমান নয়, অন্যথায় তার তওবা করলো, তওবা করবে তার ইমানে তো চলে গেল, তো নতুন করে ইমান আনতে হবে। এভাবে যদি আমরা বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা যদি কী করি, তওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করার জন্য রেডি রয়েছেন। এছাড়া তওবা করার জন্য নেক আমল ইসলামের মধ্যে আমাদেরকে রেগুলার তওবা করার জন্য কমপক্ষে দুই রাকাত নফল নামাজ আদায় করে অতীতের গুনাহগুলোকে স্মরণ করে তজদিদ ইমান, আমাদের জানা অজানা বসতে কোনো কুফুরে যদি বের হয়ে যায় সেটা থেকে তওবা করলাম, তজদিদ ইমান করলাম, এবং সাথে সাথে আপনার ভবিষ্যতে গুনাহ না করার জন্য আমরা তওবা করে নিলাম। এই এটুকু আমরা রেগুলার করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কে নেককারদের মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন, ওই ভালোবাসা আমরা আল্লাহ তাআলার কাছে পাব। এখন অনেকে হয়তো জানতে চাইবে আমি তো তওবা করেছি, আমার তওবা কি কবুল হয়েছে, এটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ লেখেন যে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি তওবা করেছে, তার কীভাবে সে জানতে পারছে তার তওবা কবুল হয়েছে? তখন উত্তর আসলো সেটা তো হুকুম দেওয়া যাবে না, অবশ্য এর কিছু আলামত এভাবে বোঝা যেতে পারে তার তওবা কবুল হয়। সেটা হচ্ছে কি, সে তওবা করার পর যে গুনাহ করার জন্য তার মন যাচ্ছে না, হ্যাঁ, এবং অত্যন্ত খুশি মনে নেক আমল করা শুরু করে দিয়েছে, এটা একটা ফরজ ওয়াজিব যেগুলো সেটা করার জন্য তার মন এখন আর বাধা নেই, সে খুশি মনে সেটা করতেছে, গুনার প্রতি তার মন যাচ্ছে না, তখন বুঝতে হবে যে তার তওবাটা কবুল হয়েছে। এখন তওবা করেছে কি করা চাই, তওবা করার পর এটা করা চাই যে যেন ভালো কাজ করে, কারণ হচ্ছে কি যে ভালো কাজ করলে সেটা মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই জন্য গুনাহ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গুনাহার পর পরে কোনো একটা নেকি করে নাও, আল্লাহ তাআলা ওই নেকির বদলে গুনাহকে মিটিয়ে দিবেন। সুতরাং তওবা করার পর আমাদেরকে অতিরিক্ত নেকি, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার, বিভিন্ন ধরনের এগুলো যদি আমরা করতে থাকি তাহলে এগুলোর কারণে গুনাহগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন নেকির কারণে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম শুধু তওবা ফজিলত শুনে দুই গালে দুটা থাপ্পড় খেলাম, তওবা করলাম দুই ফোঁটা চোখের ফলে, এটা নয়। তওবার যে বাধাগুলো সেটা ফেরিয়ে যখন আমরা তওবা করেই নেব, তওবা করবই, তখন এসে তওবার যে শর্তগুলো আছে, তওবার যে চাহিদাগুলো আছে, তওবার যে দাবি আছে সেটাও পূরণ করতে হবে। সেটা যদি পূরণ করি এবং সেটার পরে নেক আমল করা শুরু করে দিই, আল্লাহ তাআলা এত বড় দয়াবান, আল্লাহকে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নেবেন, আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাতুন নসুহা নসিব করে দিক, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ তা মাফ করে দিক। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেমন তওবা নসিব করে যেন এরপরে কোনো গুনাহ না হয়, গুনার প্রতি আল্লাহ তাআলা যেন ঘৃণা সৃষ্টি হয়। এই জন্য মাদানী চ্যানেল নিয়মিত ঘরে লাগান, বাচ্চা বাচ্চা নেকির কথা শুনে শুনে করতে থাকবে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। সাপ্তাহিক ইজতেমায় আসা যাওয়া করি, প্রতি মাসে তিন দিনে মাদানী কাফেলায় সফর করি, নেক আহ্বান রিসালা পূরণ করি, আমিরা আলোচনা সপ্তাহে প্রতি সপ্তাহে যাই, রিসালা পড়ার জন্য তরগিব দেয় সেটা পড়ি, অন্যান্য ভাই যেন সুন্নতগুলো এগুলো নিয়মিত পড়ি, দরজ দিই, দেখবেন গুনাহ আমাদের কাছে আসতে যাবে না, তবা উপর ইস্তেকামত অটল অবিচলতা আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাকেও তবাত নসুহা এবং এর উপর অটলতা আল্লাহ তাআলা আমাকে নসিব করুক, আপনাকে নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের জীবনকে যেন নেক এবং আল্লাহ তাআলা সন্তুষ্টিময় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম।